তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আবারও স্বাগতম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম, আমরা রহমতপূর্ণ প্রভাত প্রোগ্রামের শুরুতে মহান আল্লাহ পাকের পাক কালাম পবিত্র কোরআনুল করিমের ইনশাআল্লাহুল করিম তেলাওয়াত শ্রবণ করব, কালাম শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহুল করিম কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও আমরা আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। তো দর্শক, আসুন আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফের একটি ফজিলত বারাকাত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্ব অপরিহার্য করে নেন, বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে মনোযোগ সহকারে আমরা পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাসরাতান আলাল ইবাদ, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ وَآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ وَآيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم.
الحمد لله. الله تبارك وتعالى পবিত্র কালাম কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন কিছু সময় এই কালামে পাকের তেলাওয়াত শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি সম্ভব হয় সকাল 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 ফজর নামাজ আমরা আদায় করব। ফজর নামাজ আদায় করার পরে কিছু সময় কোরআনুল করিমের কিছু বারাকাতময় সুরা আমরা তেলাওয়াত করতে পারি, এর ফজিলত এর বারাকাত আমরা লাভ করতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহ করিম আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সারা দিন প্রতিটা কাজ ইনশাআল্লাহ ভালোভাবে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ইনশাআল্লাহ হবে। যদি তেলাওয়াত করতে না পারে কমসে কম দর্শক শ্রোতা আমরা তেলাওয়াতুল কোরআন আমরা শ্রবণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, কোরআন করিমের মহাব্বত আল্লাহ আমাদের অন্তরে নসিব করুক। কোরআন করিম এর মহাব্বত হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোরআনুল করিমকে যে মহাব্বত করলো তো সে যেন আল্লাহ তার রসুলকে মহাব্বত করলো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর হাকিকি মহাব্বত আমাদের অন্তরে নসিব করুক। ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব আজকের রহমতপূর্ণ প্রভাত এই প্রোগ্রামের বিষয় ইনশাআল্লাহ নেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আর কালাম ইনশাআল্লাহুল করিম আমরা প্রোগ্রামের মাধ্যমে হামদে বারী তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কল কেউ আলহামদুলিল্লাহ সামিল করা হয়, আলোচনাও শুনব, আপনাদের কলকেও সামিল করব। আজকের যে আলোচ্য যে বিষয় এটা এমন একটি বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যাতে করে প্রত্যেক মানুষকে এর থেকে নিরাপত্তা আল্লাহ তাআলা নসিব করে। আর সেটা হচ্ছে অলসতা, যেটা দুনিয়াবি এবং দিনী, দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য ক্ষতিকর একজন মানুষের জন্য। তো এ বিষয়ে দুনিয়াবি কোন কোন ক্ষেত্রে আমাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ওই বিষয়গুলো দর্শক আজকে শুনব। পাশাপাশি আমাদের আখেরাতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ভালো কাজ করার ক্ষেত্রে কেমন বাধা সৃষ্টি করে তাও আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব। অলসতা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আর এই বিষয়ে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমরা জানতে পারবো। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারী তাআলা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। জি চালিয়ে দিন।
আসুবহু বাদা মিন তালাতিহি كنز الكون سعتي الشجر نطق الحجر شاق القمر بشارته الله والله 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 الله جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته الله والله الله والله والله والله
الله تبارك وتعالى প্রশংসা হামদ বারি তাআলা আমরা বেশি থেকে বেশি পরিমাণে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব হামদ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা নাত রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ আমরা বেশি পরিমাণে পাঠ করব শুনব যে রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকারের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদের শারীরিক নিয়ামত আমাদের যত প্রকারের নিয়ামতের দিকে আমরা তাকিয়ে দেখি আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামত যে নিয়ামতগুলো আমরা সবসময় ভোগ করার আমাদের সুযোগ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন আমরা প্রশংসা করব নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহুল করিম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার নিয়ামতটাকে বাড়িয়ে দেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদে বারি তাআলা মাদানী চ্যানেলের আলহামদুলিল্লাহ প্রোগ্রামে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাঠ করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা মহব্বত অন্তর্বৃদ্ধি করার জন্য হামদে বারি তাআলাও আলহামদুলিল্লাহ শোনা হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দিক দর্শক শ্রোতা আসুন আমরা আলোচনার দিকে যাব আজকের যে আলোচ্য বিষয় অলসতা আর আমরা প্রত্যেকে জানি যখন কোনো ব্যক্তি অলসতার শিকার হয় আপনার অলসতার শিকার হওয়ার কারণে সে যদি স্টুডেন্ট হয় তাহলে তার লেখাপড়ার ক্ষতি হয় যদি সে কর্মজীবী হয় তাহলে তার কাজের ক্ষতি হয় আর একজন মুসলমান হিসাবে যখন কোনো ব্যক্তি অলসতার লিপ্ত হয়ে যায় তখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম ইবাদত করার ক্ষেত্রে সে গাফিল হয়ে যায় অসংখ্য ফরজ ইবাদত তার হাতছাড়া হয়ে যায় এর মূল কারণ হচ্ছে অলসতা অলসতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অলসতা থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার ইনশাআল্লাহ আমরা দোয়া করব আব্দুল মুত্তালিব ভাই আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ আলোচনা শুনব মিরাজ ভাইও আমাদের সাথে আছেন কিছু আলোচনা আমরা শ্রবণ করব আপনাদের কল সামিল করব আসুন আমরা আজকের যে আলোচ্য বিষয় অলসতা এ সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করব
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন অলসতা বা কর্মবিমুখতা যে বিষয়টা রয়েছে এর মাধ্যমে মানুষ সমাজের মধ্যে নিচের তবকায় চলে যায় তাকে মানুষ ঘৃণা করতে শুরু করে লাইক করে না মানুষ যে অলস অলসতা করে আপনি শুরুতে বলছিলেন আসলে অলসতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা থেকে, অলসতা থেকে তোমার কাছে আমি পানাহার চাচ্ছি, আমি যেন অলসতায় শিকার না হয়ে যাই। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। বাস্তবিক পক্ষে অলসতা থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করেছে, নানা দিক থেকে আমলিভাবে আমাদেরকে বলা হয়েছে এই কাজগুলো করো। আমরা যদি এগুলো দেখি তাহলে দেখব যে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, মানুষ যেন চঞ্চলতা আসে মানুষের মধ্যে, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের শিক্ষার মাধ্যমে আমরা পাই। কুরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া আল্লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষ যা চেষ্টা করে তাই পায়। অর্থাৎ তোমরা অলসতা করো না, তুমি যা চাও তার জন্য চেষ্টা করো, সফলতা তুমি পেয়ে যাবে। অর্থাৎ সফলতা পাওয়ার জন্য অলসতাকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, এখন আমি হতে যাচ্ছি যে কোনো একটা কিছু, আমি হতে যাচ্ছি বক্তা, আমি হতে যাচ্ছি আলেম, আমি হতে যাচ্ছি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আমি যা কিছু হতে চাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন, আপনি চেষ্টা করুন, অলসতাকে ত্যাগ করুন, আপনি সফল হয়ে যাবেন। অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে কোনো জাতির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। তো এখানে আমরা বিষয়টা পাই যে আমরা আমাদের জাতির ভাগ্য, আমরা বাঙালি হিসাবে, আমরা বাংলাদেশি হিসাবে যদি আমার দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে যায় তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। অর্থাৎ অলসতার গণ্ডি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নয়তো আমি তো দূরের কথা, আমার জাতি তো পরে আমি নিজেই উন্নতি করতে পারবো না। জাতি উন্নতি করতে হলে নিজের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য আপনাকে অলসতা থেকে বেরিয়ে আসতে হবে, আপনার কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনি যা হতে যাচ্ছেন এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন অলসতা থেকে বেরিয়ে আসার জন্য, যেন অলসতা থেকে মানুষ দূরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক গিয়ে উপস্থিত হলো, চাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ঘরে কি আছে? তখন সে ভিক্ষুক বলল যে আমার ঘরে একটিমাত্র কম্বল আছে, একটি বাটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেগুলো নিয়ে আসো। তখন সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে তুলে ধরলেন যে কে আছো এগুলো ক্রয় করবে? সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন বললেন যে আমি ক্রয় করব এক দিরহামের বিনিময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে কে আছো এর চেয়ে বেশি দামি ক্রয় করবে? তখন আরেকজন দুই দিরহামে এটা ক্রয় করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এক দিরহাম তোমার পরিবারের জন্য খরচ করবে, আরেক দিরহাম দিয়ে তুমি একটি কুরআন কিনে নিয়ে আসো। তো সে অনুরূপ কাজ করলো, একটি কুরআন নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে নিজে হাতল লাগিয়ে দিলেন এবং বললেন যে তুমি কাজ করতে শুরু করো, কাজ করো, এর দিয়ে কাঠ খাটো। অনেকদিন পর সে আবার ফিরে আসলো, তার কাছে ধন সম্পদ চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নসিহত করলেন, ভিক্ষা করো না, নিজে পরিশ্রম করো, অলসতা করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন হাত পাতা যাবে না, হাত পাতা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। তো এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে বুঝিয়েছেন যে অলসতা করে নিজের মান সম্মানকে কখনো খাটো করো না, ছোট করো না। তুমি যদি পরিশ্রম করো, অলসতার গণ্ডি থেকে যদি তুমি নিজেকে বের করে নিয়ে আসতে পারো, তাহলে তুমি সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারবে, সমাজে তোমার একটা সম্মান থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে বেশ কিছু বিষয় আসার পূর্বে তোমরা পরিশ্রম করো, বার্ধক্য আসার পূর্বে তোমরা পরিশ্রম করো, অসুস্থ হওয়ার আগে তোমরা পরিশ্রম করো, যৌবন থাকাকালীন তোমরা পরিশ্রম করো। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যে তো কোনোভাবেই অলস না হয়, আর মমিন কখনো অলস হতে পারে না। অলসতা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইদা কওমু ইলা সলাতি কওমু কুসালা, যে মুনাফিক যখন নামাজে দাঁড়ায় তখন সারা অলসভাবে দাঁড়ায়। অর্থাৎ অলসতা এটা মমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আর আমাদের আমলিয়তের যে দিকগুলো যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো মমিন ঘুমাতে যায় তখন শয়তান তার ঘাড়ের মধ্যে তিনটি গিট দেয়, তিনটি গিট দেয়, প্রত্যেকটি গিটের ভিতরে এই বলে ফুঁক দেয় যে রাত এখনো অনেক লম্বা, তুমি ঘুমাও। পরবর্তীতে যখন মমিন উঠে যায় রাত্রে, তখন তার সেই একটি গিট খুলে যায়, যখন সে উজু করে তখন আরেকটি গিট খুলে যায়, যখন সে নামাজ পড়ে তখন তার সব কটি গিট খুলে যায়, যখন সে সকাল অতিবাহিত করে তখন আনন্দ চিত্তে প্রফুল্লতার সাথে সে সকাল করে। আর যদি এরকমটা না করে তাহলে কলুষিত অন্তরে মন অস্থির থাকে, মন ভালো থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এর সবকিছুই হচ্ছে মূলত আমাদেরকে অলসতা থেকে বেরিয়ে আসা, চঞ্চল্যার সাথে আনন্দের সাথে জীবনকে অতিবাহিত করা। আমরা আমাদের ফজরের নামাজকে যদি দেখি, সূর্য উদয় হওয়ার আগে আমাদের ফজরের নামাজ রয়েছে, এর মাধ্যমে সকাল শুরু হয়। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন উম্মতের জন্য, উম্মতের ব্যাপারে, যে আমার উম্মতের জন্য সকালকে তুমি বরকতময় করে দাও। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কোরআনে পাকের মধ্যে থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদেরকে অলসতা ত্যাগ করে পরিশ্রম করতে হবে, শ্রম করতে হবে জীবনে যদি আমরা উন্নতি করতে চাই, সফল হতে চাই।
অলসতার মাধ্যমে যদি আমরা ক্ষতির যে দিকগুলো যদি দর্শক শ্রোতা যদি আমরা দেখি, অর্থনীতির ক্ষতি তো অবশ্যই আছে, যেন যারা অলসতা করে তারা সঠিক প্রপারভাবে একটা কাজের মধ্যে সে মনোনিবেশ হতে পারে না, তার এর মধ্যে আস্তে 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 এর মধ্যে ডাউন হতেই থাকে। কিন্তু এর একটা যে বড় যে ক্ষতি, আসলে ক্ষতির দিকগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। ডক্টরদের এখন একটা অভিমত হচ্ছে যারা অলস ব্যক্তি, আচ্ছা অলস ব্যক্তি কীভাবে চিনবে? অলস ব্যক্তিদের তাদেরকে হাঁটার স্টাইলও চেনা যায়, এদের বসার স্টাইল চেনা যায়, এদের শোয়ার স্টাইলে চেনা যায়। মানে যাদের মধ্যে অলস্যতা, মানে আলস্য যে জিনিসটা, ওদের কন্ডিশনটাই অন্যরকম। তো এই প্রকৃতির যারা, তাদের শারীরিক সক্ষমতা যে জিনিসটা বলা হয় সেটা আস্তে 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 কমতে থাকে, এবং তারা আপনার অলসতার কারণে তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আস্থা সৃষ্টি হতে থাকে। শুধু কিসের কারণে? অলসতার কারণে। এখানে আপনার আমরা যদি দেখি যে একজন মানুষ তার শরীরের যেই আপনার বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার, বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা হওয়ার একটি অন্যতম কারণ বর্তমানে আপনার দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে মানুষের অলসতার শিকার হওয়া। তো অলসতার যেভাবে, যেদিকে ইসলাম যেভাবে অলসতাকে সাপোর্ট করে না, একটা ফ্যামিলি পরিবারের লোকেরাও কিন্তু সেটাকে সাপোর্ট করে না। আচ্ছা, এ ধরনের ব্যক্তি যারা, তাদেরকে সমাজের ব্যক্তি যারা, তারাও কিন্তু কখনো তাকে পছন্দ করে না। আর এ ধরনের যারা অলস ব্যক্তি যারা, তারা কখনো কোনো দেশ জাতির জন্য ভালো না।
ইমাম রাগেব রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব চমৎকার বলেছেন যে যে অলসতা করে সে ধ্বংস হয়ে গেছে, অর্থ অলসতা করলে আপনি ধ্বংস হয়ে গেছেন। হ্যাঁ, আর যে অলস ব্যক্তি সে জীবজন্তুতে আছে, জীবজন্তুর চেয়েও খারাপ। অলসতাকে তিনি এতটাই ঘৃণা করেছেন। আপনি আলোচনা নিয়ে এসেছেন অলসতার যে ক্ষতিকর যে দিকগুলো রয়েছে, অন্যতম একটা ক্ষতি হচ্ছে মানুষের মেধা দিন দিন দুর্বল হতে
থাকে
মানুষের। আপনি চাকরির ক্ষেত্রে বলেন, আপনি যদি অলস হন কখনো আপনি পদোন্নতি করতে পারবেন না, পদোন্নতি দূরের কথা, এক পর্যায়ে হয়তো আপনার চাকরি থেকেই বের করে দিবে। আপনি ব্যবসা করছেন, যে ব্যবসা হচ্ছে স্বাধীন একটা বিষয় যে আমার মন মতো আমি করবো, কিন্তু আপনার মন মতো তো আপনি করবেন, ঠিক আছে, কিন্তু অলসতা করলে আপনার ব্যবসা কতদিন থাকবে? ব্যবসা আপনার হারিয়ে যাবে। এমন অসংখ্য মানুষ আছে শুধু অলসতার কারণে, ঠিকভাবে দেখশন না করার কারণে তার ব্যবসা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এবং এ ধরনের ব্যক্তির ব্যাপারে আপনার দেখা যাচ্ছে তার পরিবারের সদস্য যারা, তারা খুব পেরেশানির মধ্যে দেখা যাচ্ছে যে পারিবারিক অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে। তারা অন্য মানুষকে কিন্তু অবজেকশন, তার ব্যাপারে অভিযোগ দিচ্ছে যে তার, সে যদি পরিবর্তন না হয় তার যে কাজের, দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি একটা পরিবারের জন্য তাদের একটা মাসিক কিন্তু একটি খরচের একটা প্রয়োজন হয়, তাদের একটা ন্যূনতম একটা খরচের প্রয়োজন হয়। এখন যারা অলসতার মধ্যে যারা শিকার হয়ে যায়, তারা কিন্তু প্রপার তাকে পুরো মাস যে সার্ভিস দেওয়া, মনে করছে আজকে একটু মন ভালো, সে কাজের মধ্যে চলে গেল, কিন্তু সে দেখা যাচ্ছে বাকি দুই দিন অথবা তিন দিন সে যখন গ্যাপ দিয়ে দেয়, এখন গ্যাপ দিয়ে দেওয়ার পরে দেখা যায় তার তো অলসতার কারণে তার তো ক্ষতি হচ্ছেই, কিন্তু এটা বড় একটা এফেক্ট যে পরিবার, তার পরিবার, তার পিছনে তার মা বাবা, তার ভাই বোন, তার সন্তান, এই বিষয়গুলা। যদিও বিষয়টা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দুনিয়াবি পর্যালোচনা, কিন্তু ইসলাম এটা এমন একটি ধর্ম, ইসলাম আল্লাহ পাকের দয়ায় যেখানে নামাজের কথা বলে সেখানে সততার কথা বলে, সভ্যতার কথা বলে, মানবতার কথা বলে, এটাই তো ইসলাম। এটা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা আল্লাহ পাকের দয়ায় যে অলসতার থেকে যদি আমি একা বেরিয়ে আসলাম, আমি অলসতা থেকে আপনি আমি একা অলসতা থেকে বেরিয়ে এসে আপনার পরিশ্রমের মধ্যে, কাজের মধ্যে যদি আমি আপনি অ্যাক্টিভ হয়ে যাই, ইনশাআল্লাহুল করিম আমার কারণে, আপনার কারণে, আমার আপনার পরিবার, আমার আপনার সমাজ, আমার আপনার দেশের অনেক উন্নতি হবে। শুধু আপনার উন্নতি না, পরিবারও খুশি থাকবে, সমাজের জন্য অনেক উপকার হবে। কেন, যারা পরিশ্রম করে তারা সমাজের অনেক ভালো কাজ করে দেয়, তাদের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়। তাহলে আমাদেরকে তৌফিক দিক বিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনবো, আমাদের কিছু কলও আছে, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান, আমি বরিশাল বাবুগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখে আপনাদের প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম আব্দুল কাদির, জামালপুর থেকে। আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য।
আলহামদুলিল্লাহ, শুকরিয়া কল করার জন্য, আপনাকেও ধন্যবাদ। জি পরবর্তী কল।
আমি রাকিবুল ইসলাম, পঞ্চগড় তেঁতুলিয়া থেকে বলতেছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আজকের অনুষ্ঠান এটি আমি দেখি, এটি দেখে আমি অনেক কিছু শিখতে পারি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি। আমাদেরকে আজকের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা।
মাশাআল্লাহ, শুকরিয়া। এক ইসলামী ভাই, তিনি দীর্ঘ মেসেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দোয়া চেয়েছেন। আমাদের সাদেক মোহাম্মদ সাদেক মিয়া শারীরিক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অসংখ্য মানুষ আপনার অসুস্থতার মধ্যে, অনেকের আত্মীয় স্বজন, অনেকেই মেডিকেলের মধ্যে। আমরা যদি দেখতে পাই পূর্বের চেয়েও এখন বর্তমানে মানুষের যেটা শারীরিক যে রোগটা, এর প্রবণতা দিন দিন বাড়তেই যাচ্ছে। এর অনেক কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের অসুস্থ ব্যক্তি যারা যারা এই অসুস্থতার মধ্যে রয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শিফা নসিব করুক। বিশেষ করে যে ভাই আমাদেরকে লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার যে শারীরিক অসুস্থতা উনি লিখেছেন, ওনার কোমরের হাড্ডির যে সমস্যা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতা নসিব করুক, যাতে সুস্থ শরীরে ইবাদত করা যায়। ইবাদতের জন্য শারীরিক সুস্থতার অবশ্যই প্রয়োজন রয়েছে। যখনই আমরা শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, এটাকে নিয়তের মধ্যে সামিল করি যে আল্লাহ আমাকে সুস্থতা দাও, আমি যাতে করে একটু বেশি পরিমাণে নেক আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে আমি আদায় করতে পারি, আল্লাহ তাআলা খুশি হবেন যে বান্দার মনের ইচ্ছা। অনেকে তো শারীরিক সুস্থতা দিয়ে মায়াদ আল্লাহ তারা নাফরমানি করে, মানে যে আল্লাহ শরীর সুস্থ করলো আর ওই আল্লাহর বিরুদ্ধে আচরণ শুরু করে দেয়। এত এমন কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা রয়েছে, তারা আল্লাহর কাছে সুস্থতা কামনা করে এই জন্য যাতে করে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে, আল্লাহর হাবিবের প্রশংসা করতে পারে, ইবাদত করতে পারে। তা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার তার প্রতি দয়াবান হবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার এবং এর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শয়তান যখন ইবাদত থেকে গাফিল করার জন্য এ ধরনের কোনো কুপরামর্শ প্রদান করতে, তখন তার তৎক্ষণাৎ আপনার নিজের নফসের উপর কী করতেন, শাস্তি দেওয়ার চেষ্টা করতেন। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি প্রায় রাত্রে ইবাদত করতেন। এখন তো আমাদের শীতের রাতে ইবাদত করা দূরের কথা, মায়াদ আল্লাহ অলসতার কারণে অনেকে ফজরের নামাজ পর্যন্ত কাজা করে দেয়। এটা আল্লাহ তাআলা ফানা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। এত বড় শীতের রাত, কোনো একজন ব্যক্তি যদি এখন ইশারের দুই ঘন্টা পরে, তিন ঘন্টা পরে যদি শুয়ে যায়, দশটায় হোক, এগারোটায় হোক, আচ্ছা বারোটা বাজো, যদি কেউ বর্তমানে যদি আপনার বিছানে যাওয়ার যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, তারপরও ফজর পর্যন্ত সে ছয় ঘন্টার উপর আরাম করতে পারে, ছয় ঘন্টা। আপনার ছয়টা, যদি কেউ ছয়টা বাজেও উঠে যায়, এখন ছয়টা, আচ্ছা ছয়টা দশে উঠে গেলো, বিশে উঠে গেলেও ফজর নামাজ বর্তমানে আদায় করা সম্ভব, কিন্তু অলসতা, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন ওনার রুটিন যেটা ছিল রাতে দীর্ঘ দীর্ঘ সময় ইবাদত করতেন, এখন মনের মধ্যে নফস একটু অলসতা সৃষ্টি করার একটা প্রবণতা সৃষ্টি করলো যে আজকে একটু যাতে কিছু রেস্ট করা হয়, আরাম করা হয়। আল্লাহু আকবার, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি সাথে সাথে এই নিয়ত করলেন যে অন্যান্য দিন তিনি যতটুকু ইবাদত করেছেন, যতটুকু তেলাওয়াত করেছেন, যতটুকু কিয়াম করেছেন নামাজে, আজকে এর পরিমাণকে তিনি আরও বাড়িয়ে দিবেন। আচ্ছা, তিনি তাই করলেন। দেখেন, হুজুর গসপাক রহমতুল্লাহ তালাগিলের জীবনীর মধ্যে পাওয়া যায়, আউলিয়া কেরামের জীবনীর মধ্যে পাওয়া যায়, যদি আসলে বর্তমানে আমাদের যদি ইবাদতের যে ক্ষেত্রটা আমরা দেখি অলসতার, আজকে মানুষ নামাজ আদায় না করা অথবা ইবাদত বন্দীকে না করা, যথাসময়ে যে ইবাদতগুলো তাকে সম্পূর্ণ করা সেটা না করা, আচ্ছা নামাজ পড়বো তো আজান, আচ্ছা পড়বো, আচ্ছা একটু পরে পড়বো, একটু পরে পড়বো, একটু পরে পড়বো, আচ্ছা পড়তে পড়তে গিয়ে লাস্ট টাইমে যখন সে এতটুকু গড়ি দেখে যে এখন তো সময় কম, তাহলে কি করা যাবে, ফরজের বেশি পড়া যাবে না। আজকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন সে যেভাবে তার যতটুকু সময়ের জন্য তাকে সুন্নত ফরজ নফল নামাজটাকে কমপ্লিটভাবে আদায় করার সে পারছে না, কেন, তার অলসতার কারণে তার সময়টা কী হয়ে গেল, তার নষ্ট হয়ে গেল। ইবাদতগুলোকে যদি আমরা যথাসময়ে আমরা সঠিকভাবে আমরা করতে চাই, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানি দিন তারা কীভাবে ইবাদত করেছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা প্র্যাকটিক্যাল জিন্দেগি দেখি, আমাদের সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা দেখি, আউলিয়া কেরামের জীবনী যদি আমরা দেখি, যে ইবাদত করার জন্য যে পরিমাণে পরিশ্রম করা, আচ্ছা রাতকে রাত, যেখানে আমাদের আমরা অনেক সময় চার রাকাত অথবা আট রাকাত নামাজ পড়লে আমরা কি হয়ে যাই, আমাদের মনে হচ্ছে যে আমরা অনেক পরিশ্রম করে নিয়েছি, কিন্তু অনেক বুজুর্গানের দিনে পাওয়া যায় পুরা রাতে 200 রাকাত নামাজ পড়তেন, 400 রাকাত নামাজ পড়তেন, 500 রাকাত তারা কি করতেন, নামাজ পড়তেন। তো যদি আমরা যে পরিশ্রম, এটা এমন একটা জিনিস, দেখেন যারা বিশেষ করে যারা বার্ধক্যে যারা পৌঁছে যায়, দুনিয়াবী কাজ প্লাস ইবাদত, এই দুইটার সমন্বয়, বার্ধক্যে যদি ইবাদত করা যায়, আমল করা যায় অথবা কাজ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বয়স হওয়ার পরও যে ওই লোকটার তার শারীরিক সচ্ছলতা কিন্তু অক্ষম থাকে। মেজরিটি দেখা যায় কাদের, যাদের কাছে অর্থ আছে, টাকা আছে, তো তারা বলে এখন আমরা রিটায়ার্ড, তো আমরা রিটায়ার্ড, আমাদেরকে এখন কোনো কাজ করা লাগবে না। তো দেখা যাচ্ছে সে ঘুমের মধ্যে অনেক সময় দিয়ে দেয়, আচ্ছা এভাবে হাঁটা চলাফেরার মধ্যে সে অনেক সময় দিয়ে দেয়, দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার বেশি সময় অলসতায় যাওয়ার কারণে, সে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে তার বয়স কিন্তু বেশি না, কিন্তু সেই আর হাঁটতে পারে না, চলতে পারে না, আচ্ছা অনেকে তো বিছানার মধ্যে পড়ে যায়। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যাদের অর্থনীতির অবস্থা তো ভালো না, দেখবেন 60-70 বছর বয়সে অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে গ্রামের মধ্যে, হয়তো দর্শক শ্রোতা আপনারা অনেকে দেখেছেন তাদের তাদের জমিনের কাজকর্ম, সকাল সকাল তারা এই সকল কাজ করে, ওই বয়সের ব্যক্তি তার পরিশ্রমের কারণে দেখা যাচ্ছে যে বয়স তো ঠিকঠাক, কিন্তু তার শারীরিক সক্ষমতা কিন্তু এখনও কি বিদ্যমান। তো এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরূপভাবে ইবাদতের যে বিষয়টা, ইবাদতের বিষয়টা যদি বার্ধক্য যখন চলে আসে, ওই মুহূর্তে যদি আমরা ইবাদত বন্দিগির মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, তসবির মধ্যে, দুরুদের মধ্যে, জিকিরের মধ্যে, নেক আমলের মধ্যে যদি ইনশাআল্লাহুল করিম আমরা থাকতে পারি, তো এক অলসতাও দূর হবে, পাশাপাশি ইবাদতের একটা সবচেয়ে যেটা বারাকাত, ওলামা একরাম কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের কারণে তার নেক হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়, তার শারীরিক সুস্থতার মধ্যে বরকত দিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য কাজের মধ্যে বরকত চলে আসে ইবাদত। তো ইবাদত করার জন্য যেটা সবচেয়ে যে বাধা সেটা হচ্ছে অলসতা। এর চাইতে বড় কোনো কিন্তু বাধা নেই। যে অলসতা, যদি আমরা অলসতা থেকে বেরিয়ে আসতে পারি, আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর আপনার বৃহস্পতি বা সপ্তাহে যেতে মাত্র যাওয়ার সৌভাগ্য হয়ে যাবে, আচ্ছা মাদানী কাফালাতে যাওয়ার সৌভাগ্য হয়ে যাবে এলমেদিন শিখার জন্য, অর্থাৎ দিনই যে কাজ, ওই কাজগুলো আল্লাহ পাকের দয়ায় আমাদের করা সৌভাগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
এই আল্লাহদের জীবনী বলছিলেন, আমার খুব চমৎকার একটি বিষয় স্মরণে এসে গেছে, যে রাত্রে একদিন আমাদের বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো কারণে তার বারবার গোসলের প্রয়োজন হচ্ছিল, বারবার গোসলের প্রয়োজন হচ্ছিল। তো তিনি এই রাতে, একই রাতে তিনি 40 বারের অধিক গোসল করেন। অর্থাৎ অলসতা, যে তাদের কাছে অলসতার কোনো জায়গা ছিল না, কোনো স্থান ছিল না, এই বিষয়টা কিন্তু আমরা আউলিয়া কেরামের জীবনী থেকে পাই। এমনকি আউলিয়া কেরাম তাদের রুটিনের মধ্যে এরকম ছিল যেন ইবাদত করতে গিয়ে অলসতা না আসে, তাদের জীবন ব্যবস্থা, তাদের রাত অতিবাহিত করার সিস্টেমই অন্যরকম ছিল। এরকমও আউলিয়া কেরাম রয়েছে যে তারা শীতের রাতে ছাদের উপরে ঘুমাতেন, শীতের রাতে ছাদের উপরে, আর গরমের দিনে তারা বন্ধ কামরায়, বন্ধ কক্ষে ঘুমাতেন। এর কারণ কী ছিল? শীতের রাতে যদি ছাদে ঘুমায়, মুক্ত ময়দানে ঘুমায়, তাহলে ঘুম কম হবে, ইবাদত বেশি করা যাবে। আর যদি গরমের দিনে বন্ধ কামরায় কক্ষে আপনি ঘুমান, তাহলে গরমের কারণে আপনার ঘুম কম হবে। তো যেন ইবাদতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ অলসতা না আসে, সেই জন্য তারা এই কাজগুলো করতেন। কিন্তু আমরা আমাদের প্ল্যানিং, সকল ক্ষেত্রে আমাদের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা অলসতা করি। আমরা আমাদের গার্জেন হিসেবে যদি দেখি, আমরা স্টুডেন্ট হিসেবে যদি দেখি, সব কিছুতে আমাদের প্ল্যানিংয়ের অভাব থাকে, প্ল্যানিং করতে আমরা অলসতা করি। আপনি গার্জেন আছেন, আপনার সন্তান 7-8 বছর, 5-6 বছর, কিন্তু সাধারণত আমরা প্ল্যানিং করি না সে কী হবে, কী করবে। আবার অনেক ভালো ফ্যামিলি আছে যারা প্ল্যানিং করে এবং ভালো রেজাল্টও পায়, কিন্তু যারা করে না তারা কিন্তু পিছিয়ে যায়। যেমন বছর শুরু হবে, এখনো আপনি চিন্তাভাবনা করছেন যে বছর 3-4 মাস যাক, তারপর পড়ালেখা স্টার্ট করবে। স্টুডেন্ট হিসাবে এরকম চিন্তাভাবনা করে, আবার অনেক গার্জেন আছে এরকম চিন্তাভাবনা করে যে আচ্ছা 2-3 মাস যাক পর থেকে, কিন্তু সে স্টুডেন্ট 3-4 মাসের জন্য যে কতটা পিছনে পড়ে গেল সে এখন বুঝবে না, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে বুঝবে। কিন্তু যারা একবারে প্রথম থেকে প্ল্যানিং করে, প্ল্যানিং করতে যারা অলসতা করে না, তাদের ছেলে মেয়ে সে স্টুডেন্ট হিসাবে বা বাপ মা তা যে গার্জেনের যে দায়িত্ব আছে, যারা পরিপূর্ণভাবে পালন করে, দেখা যাচ্ছে বছর শেষে সেই সন্তানটা প্রথম স্থান অর্জন করছে, মেধায় তালিকায় প্রথম আসছে, ভালো রেজাল্ট করছে, এবং পড়া বোঝার ক্ষেত্রে তার সহজ হচ্ছে। তো প্ল্যানিং পিতা মাতা করা যারা আছে তারাও প্ল্যানিং করতে অলসতা করছে, ছাত্র হিসাবে আমরাও যারা আছি, স্টুডেন্ট যারা আছে তারাও অলসতা করছে। আমরা যখন অলসতাটা এরকম একটা পর্যায়ে চলে যায় যে আপনার শুধু অলসতার কারণে শিক্ষা দিচ্ছি না, আমাদের ছেলেদেরকে 6 বছর হচ্ছে, যে এখনই কি দরকার আছে কোরআন শেখার, পরবর্তীতে শিখবে, এখনই কি দরকার আছে দোয়া দুরুদ শেখার, পরবর্তীতে শিখবে, কিন্তু না, আপনি যদি শুরুতেই শিখান, নামাজ শিখিয়ে দেন, দোয়া দুরুদ শিখিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, হতে পারে 8-10 বছর 12 বছর পর গিয়ে তার মধ্যে বিরাট একটা পরিবর্তন আসবে। শুরুতে চেষ্টা করলে পরিবর্তন যদি এসে যায়, আল্লাহওয়ালা হয়ে গেল, দিনদার হয়ে গেল, সে দুনিয়াবি অর্জন করার পাশাপাশি আখিরাতও অর্জন করলো, সেই সন্তান প্ল্যানিং ভালো করার কারণে হতে পারে আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে। শুধুমাত্র প্ল্যানিংয়ের অভাব, প্ল্যানিং করতে আমরা অলসতা করি, তো আমাদের যে ছেলে মেয়ে যারা আছে, প্রতিবেশী বা আত্মীয় স্বজন, আমাদের ছোট ভাই বরাদার যারা আছে, তাদের কেরিয়ারের মধ্যে একটা প্রভাব পড়ে যায় শুধু আমরা প্ল্যানিং করতে অলসতা করার কারণে।
উনি কি কি এমন অলসতা করে নেয় যে আলহামদুলিল্লাহ দাওয়াত দেওয়ার সৌভাগ্য হয় মাদিনী কাফেলাতে, তো বলে এই তো ভাই, এই যে আর কয়েকদিন, এই যে ছেলে শাদী হয়ে যাক, তারপর থেকে কি আমি তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ ভাই জামাতে আদায় করবো, মাযাল্লাহ। অনেকে যাবে এই যে মেয়ের শাদী হয়ে যাবে তারপর আমি মুখে দাঁড়িয়ে নিব, অর্থাৎ আল্লাহ তাআলার পানা যে ইবাদতের ক্ষেত্রেও মানুষ এমন এমন ওয়াসওয়াসে, অথচ দেখবেন আমি এই মানুষগুলো যারা এইভাবে নিজেকে এই শয়তানের কুমন্ত্রণের মধ্যে রেখেছে যে ভাই আমি এই কয়েকদিন, আগামী সপ্তাহ থেকে, আগামী শুক্রবার থেকে, এই তো শাদী হওয়ার পর আমি নিজেকে পরিবর্তন করব, ওই সমস্ত মানুষ আর সঠিক সময় কি হতে পারে না, পরিবর্তন হতে পারে না, তখনও তাকে শয়তান নতুন নতুন বাহানা, কেননা বলা হয় যে আগামীকালের দিন যে ওয়াসওয়াসা ইবাদতের ক্ষেত্রে এমন জানি হয়ে যায় যে আজ নিয়ত করার পরপর এখনই শুরু করে দিই।
অলসতার যে বিষয়টা আপনার, দেখবেন যদি বলা হয় যে সকালে ফজরের নামাজ পড়তে উঠো, বলা হলো সে পড়বে না, শুয়ে থাকে 8-9টা পর্যন্ত ঘুমায়, কিন্তু এক পর্যায়ে যখন ডাক্তারের চেক আপ করায় দেখে যে ডায়াবেটিস হয়ে গেছে, তখন দেখবেন যে প্রতিদিন সকালে সে উঠছে, অলসতা কিন্তু তখন চলে গেছে, নামাজে পূর্বে। এখন কিন্তু আর অলসতা নেই, কারণ এখন জানে যে যদি আমি এখন অলসতা করি তাহলে আমাকে একবারে বিছানায় শুয়ে পড়তে হবে। আমরা যখন ছোট ছিলাম, ছোট বলতে যখন হ্যাফসাকায় পড়ি, তখন আপনার ফজরের নামাজে আমাদের যে টিচার ছিল তিনি অসুস্থ ছিলেন, ডায়াবেটিসের রোগে আক্রান্ত ছিলেন উস্তাদ সাহেব, তো মাঝে মধ্যে আমাকে নিয়ে যেতেন, যে তো উনি অসুস্থ ছিলেন, যদি কোনো সমস্যা হয়ে যায় তো একজন ছাত্র নিয়ে যেতেন যে হাঁটার জন্য। তো যখন তার সাথে বেরোতাম তখন দেখতাম যে পুরা রাস্তা শুধু মানুষ আর মানুষ, সকালবেলায় অর্থাৎ ফজরের পরপর এত মানুষ, আমি দেখে অবাক হয়ে যেতাম যে এত মানুষ সকালবেলা হাঁটতে বেরোয়, কিন্তু অথচ মসজিদগুলো শূন্য থাকে মানুষ। আপনি অলসতার কারণে রোগে আক্রান্ত হচ্ছেন তো আপনি মসজিদ সকালে উঠতে পারছেন, কিন্তু আপনি যদি শুরু থেকে মেনটেন করতেন, অলসতাটা থেকে বেরিয়ে আসতেন, না আপনি রোগে আক্রান্ত হতে হতো, বরং আপনি সবের বাগিদার হতেন, পাঁচ শক্ত নামাজ পড়তে পারতেন, আর আপনার মাঝে রোগটাও থাকতো না। রোগ হওয়ার পর দেখা যাচ্ছে আপনার কত কিছু মেনটেন করতে হচ্ছে, আপনাকে এটা খাওয়া যাবে না তো ওটা খাওয়া যাবে না, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনি চিনি খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, অধিক খাবার খেলে, তো এই কোনো কিছুই কিন্তু আপনার আসতো না যদি আপনি একটু নিজেকে মেনটেন করতেন, অলসতা থেকে শুধু বেরিয়ে আসতেন।
আর নামাজ আলহামদুলিল্লাহ, যারা ফজরের নামাজ সকাল সকাল আদায় করার সৌভাগ্য অর্জন করে, নামাজ এটা এমন একটা ব্যায়াম নেই যে শরীরের প্রতি অঙ্গ, আপনার এমন কোনো অঙ্গ নেই যে নামাজের মধ্যে তা কি হয় না। আপনার যে বলা হয় ওলামা ইকরাম বলে, আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে যে আমাদের চোখ যে রয়েছে এটারও কি হয়, আপনার নানা শরীরের প্রতিটা অঙ্গ কি হয়ে যায়,
এর মাধ্যমে ব্যায়াম হয়।
হ্যাঁ, আপনার নামাজ পড়ার মাধ্যমে, এটা সায়েন্স বলে যে নামাজ পড়ার মাধ্যমে মানুষের শারীরিক সুস্থতা নসিব হয়ে যায়। কিন্তু
ইবাদতের বিশেষ যেটা নামাজ, আর নামাজের মধ্যে সবচাইতে শারীরিক সুস্থতার ব্যাপারে দুই ওয়াক্তের নামাজের ব্যাপারে এসেছে, ফজর এবং আসর। আর এই ফজর এবং যে আসরের নামাজের কিতাবতে এটাও এসেছে, যারা আসরের নামাজকে ত্যাগ করবে তাদের শারীরিক সুস্থতার মধ্যে কখনো কি হবে না, বরকত হবে না। আমরা যদি চাই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই আমাদের ইবাদতকে বৃদ্ধি করার, তাহলে কখন কোন ক্ষেত্রে প্রথমে আমরা লিখি আমাদের 24 যে ঘন্টা রাত এবং দিন সকাল, আর যে সময়গুলো বিশেষ করে আমাদের অহেতুকভাবে যাচ্ছে অলসতার মধ্যে, এখন অলসতার মধ্যেও কিন্তু একটা কাজ হয়, সেটা হচ্ছে মোবাইল। মানে বিছানায় হোক, কোথাও বসে হোক, কোনো কাজ না থাকলে এখন একটা একটা হচ্ছে অলসতা করে তার সময় নষ্ট হচ্ছে, আর একটা হচ্ছে মোবাইল ব্যবহার করে তার মানসিক মেন্টালিটি নষ্ট হচ্ছে। এখন যে সময়গুলো আমাদের দ্বারা অলসতার কারণে আমাদের সময় বরবাদ হচ্ছে, কাজের ডিস্টার্ব হচ্ছে, ইবাদতের ডিস্টার্ব হচ্ছে, সেগুলোকে আমাদেরকে প্রথমে লিখতে হবে। এর মধ্যে আপনি একটা টাইম পাবেন শোয়ার থেকে ওঠার সময়, ঘুম থেকে যখন চোখ খোলার পরে দেখা যায় সে চাইলে কিন্তু দুই মিনিটের মধ্যে সে উঠতে পারেন, চোখ খুলে গেলে সে এখন উঠে যাবে, ফ্রেশ হয়ে যাবে, আচ্ছা একটু পরে একটু পরে একটু পরে। আচ্ছা এমনও দেখা যায় অনেকে এই শুয়ে আছে কিন্তু তার চোখ খোলা, এখন কিন্তু ঘুম নাই, সে বিছানার মধ্যে সে এক দেড় ঘন্টা শুধু গড়াগড়ি খাচ্ছে। এখন এই যে সময়টা, এই সময় চাইলে ওই ব্যক্তি তার ব্যক্তিগত অনেক কাজ থাকে, একজন মানুষের তার পার্সোনাল অনেক কাজ থাকে, আচ্ছা ঘরের অনেক কাজ থাকে, অলস ব্যক্তি যারা তাদের ব্যাপারে সব যে অভিযোগটা সেটা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার থেকে। এটা মাদানী চ্যানেলে আলোচনা হচ্ছে তাই না? আপনি নিজেকে নিয়ে একটু গবেষণা করেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা তারা আপনার ব্যাপারে কতটুকু অভিযোগ দিচ্ছে। আজকে অসংখ্য মানুষ যাদের ফ্যামিলি মেম্বার, সে ঘরে যে সময় তাকে দেওয়া উচিত ওই সময়টা সে অলসতার কারণে তার ঘরের কাজের মধ্যে, তার ঘরের অনেক কাজ আছে, আমরা অনেক সময় আমাদের পার্সোনাল কাজকে আমরা কাজ মনে করি, কিন্তু ঘরের যে কাজ এটাকে আমরা অনেকে কাজ মনে করি না। আপনি যদি একটু অলসতা থেকে বেরিয়ে এসে আপনি ঘরের কাজে যদি একটু সঙ্গ দেন তাহলে কিন্তু তাদের উপকার হয়, তাদের কাজ করার ক্ষেত্রে তাদের সহযোগিতা হচ্ছে। ঠিক আছে, আপনার পার্সোনাল কিছু কাজ হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে যে তাড়াহুড়ার মধ্যে, অলসতার মধ্যে সে তো এক দুই ঘন্টা সে কী করলো, নষ্ট করলো। এখন দেখা যাচ্ছে যে সে এখন কাজে বের হবে, এখন এই কাজ করতেছে খুব তাড়াহুড়া, এই কাজ করছে, আচ্ছা তাড়াহুড়া করতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে এবার কাজ ওই ভালো কাজও খারাপ হয়ে যাচ্ছে। কেন? এই জন্য আমাদেরকে আমাদের শিডিউল মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে। যখন আমরা টাইম মেনটেন করব, কোন কাজ আমাদেরকে কখন করতে হবে, আচ্ছা কতটুকু সময়ের মধ্যে করতে হবে, আপনার অলসতার মধ্যে যাচ্ছে কিনা আপনি কীভাবে বুঝবেন? পদ্ধতি হচ্ছে আপনার একটা কাজ 30 মিনিটে সম্পূর্ণ করা যাবে, আর অলসতার কারণে সে কাজটা অনেক সময় দেখা যাচ্ছে তার এক ঘন্টাও তার লেগে যাচ্ছে। তাহলে আমি আপনি যদি আমরা যদি অলসতা না করতাম তাহলে ওই সময় অন্য কাজ করা যেত, অন্য কাজ করা সম্ভব। তাহলে আমি অন্য একটা কাজ করে আরেকটা কাজে আমার সফলতা চলে আসতো। আমি দেখা যাচ্ছে যে কোনো একটা কিতাব পড়ে নিতে পারতাম, অথবা আমি কারো একটু হেল্প আমি করতে পারতাম। এই জন্য আমাদের কখন কোন সময় কতটুকু সময় নষ্ট হচ্ছে এই বিষয়গুলো দর্শক শ্রোতা আমরা যদি একটু বের করতে পারি, কারণ মানুষের সময় সংক্ষিপ্ত, বর্তমানে তো মানুষের হায়াত খুবই কমে যাচ্ছে। আগে দেখা যেত মানুষ দীর্ঘদিন মানুষ বেঁচে থাকত, মানুষের আপনার বয়সের যে বিষয়গুলা দেখা যেত, আজকে আমাদের আমাদের সামনে যে মানুষ অল্প সময়ের মধ্যে দুনিয়ায় থেকে চলে যায়, তা যদি আমরা তাও সময় কম আবার অলসতা করে আবার সময় নষ্ট করি, তাহলে আমরা কতটুকু কাজ করতে পারবো, কতটুকু ইবাদত করতে পারবো, কতটুকু আমরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমরা কতটুকু উন্নতি করতে পারবো। তো অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একটি কালাম শুনবো ইনশাআল্লাহ, তারপরে দর্শক শ্রোতা আবার আমরা ইনশাআল্লাহ করিম যদি সম্ভব হয় আরও কিছু আলোচনার দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি,
মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুকে আজম জন্নতি জন্নতি, উসমানে গনি জন্নতি জন্নতি, হযরতে মাওলানা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতিমা জন্নতি জন্নতি, হাসান হোসেন জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল হা, আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয়
সিধায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, ফারুক উসমান, সিধায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, তাদের মাঝে আলি, তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদীর জান সাহাবা, মোদীর প্রাণ সাহাবা, মোদীর শান সাহাবা, নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আজম জন্নতি জন্নতি, উসমান গনি জন্নতি জন্নতি, হযরতে মাওলানা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতেমা জন্নতি জন্নতি, হাসান হোসেন জন্নতি জন্নতি, হজরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হজরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদীর জান প্রাণ হতে প্রিয় সাহাবা, 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 সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা, আসহাবি কন্নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবি কন্নুজুমের উপাধি পেলেন তারা, কিভাবে বলবো তোমায় হ্যাঁ, কিভাবে বলবো তোমায় শান সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, খেলাফত ইমামত বিলায়ত করামত, খেলাফত ইমামত বিলায়ত করামত, সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো, আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো, নিশ্চয় মুআবিয়া নিশ্চয় মুআবিয়া হলেন অনুগত সাহাবা,
সাহাবা,
মোদীর জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদীর জান প্রাণ হতে প্রিয় সাহাবা,
মোদীর জান সাহাবা, মোদীর প্রাণ সাহাবা, মোদীর শান সাহাবা,
নবীর সকল সাহাবি জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আজম জন্নতি জন্নতি, উসমান গনি জন্নতি জন্নতি, হযরতে মাওলানা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতেমা জন্নতি জন্নতি, হাসান হোসেন জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদীর জান প্রাণ হতে প্রিয়
সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা।
দর্শক শ্রোতা, আমাদের যে প্রোগ্রামের যে আলোচ্য বিষয় আলোচনা হচ্ছে অলসতা। অলসতার যে কিছু ক্ষতির দিক আমরা শ্রবণ করলাম, আর অলসতা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব, আমাদের বেরিয়ে আসার যে প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমরা আলোচনা শুনলাম। আরও কিছু আমরা ইনশাআল্লাহ করিম আলোচনা শ্রবণ করব, যাতে আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা অলসতা থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রেখে আমরা ইবাদতের মধ্যে, কাজের মধ্যে, ভালো ভালো কাজের মধ্যে নিজেকে আমরা নিয়োজিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। জি,
অলসতা থেকে বেরিয়ে আসার বেশ কিছু আপনার আমল রয়েছে, বেশ কিছু বিষয় রয়েছে, আপনাকে সেগুলো নির্বাচন করতে হবে। প্রথমত হচ্ছে, আপনি যদি অলসতা থেকে বেরিয়ে আসতে চান, আপনাকে মনীষীদের জীবনী পড়তে হবে। আমাদের উচিত হবে ধর্মীয় বিষয়ে যারা পারদর্শী, পণ্ডিত, তো যারা অর্জন করেছে, তাদের জীবনী পড়া। আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, তিনি কেমন ছিলেন, তার জীবনটা কীরকম ছিল, যখন আমরা অধ্যয়ন করব অটোমেটিক আমাদের মাঝে একটা চাঞ্চল্যতা সৃষ্টি হবে, আমরা উদ্বুদ্ধ হব, অলসতা আমাদের থেকে দূর হতে থাকবে। আমরা যখন দেখব যে তারা এশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছে, তখন হয়তো সেটা আমরা পারবো না, কমপক্ষে এশার পর কিছু রাকাত হলেও আমরা পড়তে পারবো। আমরা যখন দেখব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জীবনে অসংখ্যবার কোরআন তেলাওয়াত করেছেন, এমনও এসেছে যে প্রায় 7000 খতমে কোরআন তিনি দিয়েছেন জীবনে। আর 7000 খতমে কোরআন দেওয়ার জন্য আমরা যদি প্রতিদিনও 3 দিন করে এক খতম যদি আমরা ধরি, তাহলে কমপক্ষে 60 বছরের উপরে প্রয়োজন 3 দিন এক খতম। তো যখন আমরা পড়বো, তখন আমাদের মাঝে কোরআন তেলাওয়াতের জজবা তৈরি হবে, এর মাধ্যমে আমরা কিছু না কিছু আমরা পড়তে পারবো। যখন আমরা গাউসুল আজম বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়বো, তখন আমরা দেখব যে আসলে ইলমিদিন অর্জনের জন্য কতটুকু পরিশ্রম করতে হয়। তারা যেমন তাসাউফের দিক থেকে যেমন মাকাম অর্জন করেছেন, ইলমির দিক থেকেও গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলের মাকাম ও মর্যাদা ওই রকম উচ্চ মাপের ছিল। তিনি আলেম ছিলেন, এমনকি বলা হয় তিনি মুস্তাহিদও ছিলেন, অর্থাৎ জীবনকে ওই রকম নিয়ে গেছেন। তো সেটা একটাই কারণ যে অলসতা থেকে তারা বেরিয়ে এসেছেন, এবং শুধু পরিশ্রম এবং পরিশ্রম, ধর্মীয় ক্ষেত্রে হোক, দুনিয়াবী ক্ষেত্রে হোক, পরিশ্রমকে তারা গুরুত্ব দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, আপনি যদি ভালো বন্ধু নির্বাচন করতে পারেন, ভালো বন্ধু যদি আপনার থাকে, তাহলে আপনি অলসতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি এরকম লোকের সাথে আপনার বন্ধুত্ব যে ব্যবসা করে, তাহলে আপনার মাঝেও কিন্তু ব্যবসার প্ল্যান তৈরি হতে থাকবে। আপনার এরকম বন্ধু আছে, সে সারাদিন কিতাব পড়ে, আপনি সারাদিন না পড়লেও আপনি কিছুক্ষণ যদি আপনি তার সাথে বসেন, আপনি ওই সময়টা হলে আপনি কিতাবের মধ্যে থাকবেন। আপনার ভালো যদি বন্ধু থাকে যে মা বাবার খেদমত করে, আপনি মা বাবার খেদমত করতে পারবেন। আপনার বন্ধু এরকম আছে যে পাঁচক্ত নামাজ পড়ে, আপনি পাঁচক্ত না হলে তার সাথে আপনি যদি থাকেন, একক্ত নামাজ পড়ে গেল, আপনাকে টেনে হেসে সে মসজিদে নিয়ে যাবে। অর্থাৎ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনি সতর্কতা অবলম্বন করেন, তাহলে অলসতা থেকে বেরিয়ে আসা সম্ভব।
নিজে যদি অলস হয়,
ওইটাই তো, বন্ধু ভালো নির্বাচন করতে হবে। এখন আপনি বন্ধু নির্বাচন করছেন যে সারাদিন মোবাইলে গেম খেলে, তাহলে তো সে আপনাকে দাওয়াত দিবে যে আসো গেম খেলি, তখন আপনার মস্তিষ্ককে সে নষ্ট করে ছাড়বে। এই জন্য ইসলামে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কি বলা হয়েছে না যে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ হওয়ার যে বিষয়টা, আসলে সমাজের মধ্যে যে এখন আমরা যে ক্ষতিকর যে বিষয়গুলো দেখছি, সমাজে যে বেশ কিছু ব্যাধি সৃষ্টি হচ্ছে এই বন্ধুদের কারণে। আপনার ছেলে চলে যাচ্ছে এরকম একটা ব্যক্তির সাথে, এরকম একটা ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব তৈরি করেছেন, তার কোনো কাজ নেই, সারাদিন শুধু অকাজে সে ব্যস্ত থাকে, তখন আপনিও কি করবেন? কিছু না কিছু হলেও আপনি তার সাথে সময় পার করবেন, আর পরবর্তীতে ওই কাজগুলো আপনি নিজেও করবেন। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং ওই বন্ধু আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমাকে আমার কাজ করার ক্ষেত্রে, আমার জীবনের উন্নতি করার ক্ষেত্রে, ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। এই জন্য আউলিয়া কেরাম, কুরআন, হাদিস আমাদেরকে এই ব্যাপারে সর্বদা উৎসাহ করে যে সত্যবাদী, সৎ ব্যক্তি, তাদের সঙ্গ অবলম্বন করার, তাদেরকে বন্ধু বানানোর ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। এছাড়া হচ্ছে আপনার যে ওজিফা রয়েছে, বিভিন্ন দোয়া দরুদ রয়েছে, এগুলো আমল করতে থাকা, দোয়া করতে থাকা আল্লাহ তাআলার কাছে,
যে আল্লাহ তাআলা আমাকে অলসতা থেকে দূরে রাখো, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কাসল, যে হে আল্লাহ আমাকে অলসতা থেকে দূরে রাখো। এই জন্য আমাদেরকেও দোয়া করতে হবে না যে স্পৃহা একটা, এই স্পৃহাতে আপনি কি করবেন, আপনি গুনাহের কাজ করবেন, আপনি আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই কাজগুলো করবেন, কিন্তু এই যদি আপনি চাঞ্চল্যতা, এই যে স্পৃহাটা যদি আপনি ইসলামী কাজে ব্যয় করতে পারেন,
হাদিসের পাকের মধ্যে এসেছে মাং তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এর অনুবাদ হচ্ছে যে অন্য কোনো গোত্রের সাথে সাদৃশ্য সৃষ্টি করে তবে সে তাদের দলের। দেখুন যে এ কাজটা, এ কালচারটা, এ নিয়মটা কারা সৃষ্টি করেছে, প্রতিটা মুসলমান খুব ভালোভাবেই জানে যে এটা ইসলামের কখনো ছিল না, ইসলামী কালচারের সম্পূর্ণ যেটা একেবারে বিপরীত। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে হয় যারা পালন করছে, যাদের ঘরে হচ্ছে, যাদের সন্তান করছে, তারা মুসলমান। আমি মাদানী চ্যানেলের মাধ্যমে আমার দর্শক শ্রোতাকে বলবো যে আমরা প্রথমত আমাদেরকে তওবা করতে হবে, যদি পূর্বে আমাদের দ্বারা হয়েছে নিজেও বাঁচবো, আমরা বেশি কাউকে আমরা বাঁচাতে না পারি, আমি আমার পরিবারকে, আমি আমার বন্ধুকে আমি বাঁচাবো, এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাবারকুল্লাহর কাছে আমরা পানা চাই, আমি আপনি আমরা নিজেদেরকে হেফাজত করি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবো, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো, এর আবার অন্যান্য কালচার থেকে আমরা ইনশাআল্লাহুল করিম বাঁচতে থাকবো। আল্লাহ তাবারকুল্লাহ আমাদের আজকের প্রোগ্রামে আমরা যা কিছু শ্রবণ করলাম, অলসতা সম্পর্কে, অলসতা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসবো, এর যে ক্ষতির দিকগুলো যতটুকু আমরা শুনলাম, আল্লাহ তাবারকুতালার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে অলসতা থেকে বেরিয়ে, আমাদেরকে কাজের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ আমাদেরকে অ্যাক্টিভ থাকার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।